বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 15 জানুয়ারি, 1 মাঘ এবং ফার্সি 26 দেই। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:30, ভারত সময় রাত 10:00 এবং তেহরান সময় রাত 8:00, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার মার্কিন পদক্ষেপের পরিণতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে করোনার প্রতিষেধক টিকা প্রদানের জন্য সরকারের সার্বিক পরিকল্পনা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানে IRGC-র এরোস্পেস ডিভিশনের মহড়ার প্রথম পর্ব সম্পন্ন। নৌ মহড়ার কাছে একটি বিদেশি সাবমেরিন শনাক্ত। ইরানে দেশি বিদেশি পুঁজি বিনিয়োগ বাড়ার খবর দিলেন প্রেসিডেন্ট রুহানি। জ্বালানি তেলের রিজার্ভ বাড়ল, যুক্ত হল 74 কোটি ব্যারেল। COVID-19 মহামারীর কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি 30 জানুয়ারি পর্যন্ত বাড়ল, শিক্ষার্থীদের ভোগান্তি আপাতত কমছে না। চীন ও পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতের সেনাপ্রধান বলেছেন, কেউ যেন আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার মতো ভুল না করে। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনে রয়েছে আমি আশরাফুর রহমান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র এরোস্পেস ডিভিশনের মহানবী সাল্লাহু আলহি ও আলি সাল্লাম 15 মহড়ার প্রথম পর্ব আজ অনুষ্ঠিত হয়েছে। কাভিরে মার্কাজি মরুভূমিতে এ মহড়ার আয়োজন করা হয়। আজকের মহড়ায় অসংখ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপে গোটা মরুভূমি প্রকম্পিত হয়ে ওঠে। এ যেন এক মহাযুদ্ধ। মহড়ায় বহু বোমারু ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোন থেকে নিক্ষিপ্ত বোমা ও ক্ষেপণাস্ত্রে নিমিষে ধ্বংস হচ্ছিল কল্পিত শত্রুর নানা লক্ষ্যবস্তু। IRGC-র এরোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে আজকের মহড়া সম্পর্কে বলেছেন, মহড়ার প্রথম পর্বে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছে। ক্ষেপণাস্ত্রের সাহায্যে কল্পিত শত্রুর ডামি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, জুলফিকার জেলচাল দেশপুল ক্ষেপণাস্ত্রের নতুন ভাষণও ব্যবহার করা হয়েছে আজকের মহড়ায়। ড্রোনের ক্ষেত্রেও ছিল বৈচিত্র্য। এদিকে ইরানের নৌমহড়া স্থলের কাছে একটি বিদেশি সাবমেরিন শনাক্তের পর তা পর্যবেক্ষণ করেছে দেশটির সামরিক বাহিনী। সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানিয়েছে, বিজাতীয়দের
একটি সাবমেরিন নৌমহড়ার কাছে আসছিল এমন সময় সেটি শনাক্ত করা হয়। এরপর এন্টি সাবমেরিন হেলিকপ্টার দিয়ে সেটিকে পর্যবেক্ষণ করা হয়। সাবমেরিনটি যখন বুঝতে পারে যে ইরানি বাহিনী তার অবস্থান শনাক্তের পর পর্যবেক্ষণ করছে, তখনই দ্রুত ওই এলাকায় ত্যাগ করে। গত বুধবার থেকে মাকরন উপকূল এবং ভারত মহাসাগরের উত্তর অংশে নৌমহড়া চালাচ্ছে ইরানের সেনা বাহিনীর নৌ ইউনিট। এই মহড়ায় ইরানের যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, বিমান ও হেলিকপ্টার অংশ নিচ্ছে। এছাড়া ব্যবহার করা হচ্ছে টর্পেডো ও ক্ষেপণাস্ত্র। ইরানের মুক্ত অর্থনৈতিক অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র শতকরা 56% বিদেশি পুঁজি বিনিয়োগ বেড়ে যাওয়ার ঘটনাকে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ এবং সর্বোচ্চ চাপ প্রয়োগী নীতির ব্যর্থতা বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানের 6টি মুক্ত অর্থনৈতিক অঞ্চলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 60টি নতুন প্রকল্পের উদ্বোধন করে বুধবার একথা বলেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, মুক্ত অর্থনৈতিক অঞ্চলগুলোতে পণ্য আমদানি করার পরিবর্তে এই অঞ্চলগুলোকে রপ্তানিকারক অঞ্চলে পরিণত করার কাজে ইরান অনেকাংশে সফল হয়েছে। ইরানের মুক্ত অর্থনৈতিক অঞ্চলগুলোর গুরুত্ব তুলে ধরে হাসান রুহানি বলেন, এসব অঞ্চল থেকে বিদেশি রপ্তানি হয়েছে $13,800 কোটি পণ্য, অন্যদিকে এসব অঞ্চলের মাধ্যমে আমদানি করা হয়েছে মাত্র $4,800 কোটি পণ্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জ্বালানি তেলের রিজার্ভ আরও বেড়েছে। নাপতে ফালাতে কারেয়ে ইরান কোম্পানির কারিগরি বিভাগের পরিচালক আলী খাজুই বলেছেন, পারস্য উপসাগরের পানিসীমায় অবস্থিত 4টি তেল খনিতে নতুন রিজার্ভ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এর ফলে ইরানের তেল রিজার্ভে 74 কোটি ব্যারেল যুক্ত হয়েছে। তিনি আরও বলেন, নতুন যে পরিমাণ তেলের সন্ধান পাওয়া গেছে তা বর্তমান প্রযুক্তির সাহায্যে উত্তোলন করা সম্ভব। আলী খাজুই বলেন, তেল উত্তোলনের জন্য খনন কাজ সম্পন্ন করতে হবে, এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ মস্কো সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরোভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে রিয়াদের ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন। ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করে ফয়সাল বিন ফারহান দাবি করেন, সিরিয়ার সংকট সমাধানের পথে ইরান প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি কর্মকর্তারা গত বেশ কিছু সময় ধরে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের সুরে সুর মিলিয়ে তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে যাচ্ছে। তেহরানের বিরুদ্ধে এমন সময় এসব অভিযোগ উত্থাপন করা হচ্ছে যখন ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইসরায়েল এবং সৌদি আরবের যৌথ ষড়যন্ত্র ও অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে। পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করার জন্য আমেরিকা তার সর্বোচ্চ চেষ্টা করছে বলে মন্তব্য করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে একথা বলেন। ল্যাভরোভ আরও বলেন, পারস্য উপসাগর তীরবর্তী আরব দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ শুরু করতে আমরা ভীষণ আগ্রহী। এসব দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন এবং আস্থা সৃষ্টিকারী সহযোগিতা চুক্তি স্বাক্ষরের জন্য ওই সংলাপ খুবই জরুরি। তিনি আরও বলেন, কিন্তু দুঃখজনকভাবে আমাদের মার্কিন সহকর্মীরা, বিশেষ করে বর্তমান মার্কিন প্রশাসন, এখন পর্যন্ত এই ধরনের সংলাপ আয়োজনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির সর্বোচ্চ চেষ্টা করে এসেছে। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। কোভিড-19 মহামারীর কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান ছুটি 30 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা ভাইরাসের মহামারীর কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান ছুটি 30 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে। দেশে গত মার্চ মাসের গোড়ার দিকে করোনা রোগী শনাক্ত হওয়ার পর 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর আগামীকাল 16 জানুয়ারি পর্যন্ত এই ছুটি বহাল ছিল, সেটা এবার 30 জানুয়ারি পর্যন্ত বাড়ল। ওদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় প্রায় 4 কোটি শিক্ষার্থীর পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। ইতিমধ্যে গত বছরের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা বাতিল করা হয়েছে। তাছাড়া করোনার কারণে গত বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। সংসদের আসন্ন অধিবেশনের শুরুর দিকেই আইনের সংশোধন করে সর্বোচ্চ 28 জানুয়ারির মধ্যে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ওপরের শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে। এদিকে আজ শুক্রবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন 13 জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন 762 জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছে আবারও বিশ্ব সংবাদে। ভারতের সেনাপ্রধান চীন ও পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ যেন আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার মতো ভুল না করে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে চীনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার স্থিতিশীলতা নষ্ট করার জন্য একতরফা ষড়যন্ত্র করছে চীন। একই সঙ্গে তিনি প্রতিবেশী চীন ও পাকিস্তানের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ যেন আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার ভুল না করে। আজ শুক্রবার 73তম সেনা দিবস উপলক্ষে দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জেনারেল নারাভানে ওই মন্তব্য করেন। গত বছর 15 জুন ভারত চীন সীমান্তে গালোয়ান উপত্যকায় চীনের পিপুলস লিবারেশন আর্মির সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে 20 ভারতীয় সেনা জওয়ান নিহত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে গালোয়ান উপত্যকায় প্রাণ হারানো সেনাদের আত্মত্যাগ বৃথা যাবে না। আমরা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার পক্ষে, কিন্তু কাউকে ভারতের ধৈর্যের পরীক্ষা নেওয়ার ভুল করা উচিত নয়। সেনাপ্রধান পাকিস্তান থেকে সীমান্ত সন্ত্রাসবাদের বিষয়ে অভিযোগ করে বলেন, প্রতিবেশী দেশ এখনও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল, শত্রুকে উচিত জবাব দেওয়া হচ্ছে। তিনি বলেন, গত বছর সন্ত্রাস বিরোধী অভিযানে 200-এর বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। সীমান্তে অনুপ্রবেশের জন্য কমপক্ষে 300-400 সন্ত্রাসী তাদের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত রয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য নতুন ধরনের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে উত্তর কোরিয়া। দেশটির গণমাধ্যম এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলে বর্ণনা করেছে। উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, আজ দেশটির নেতা কিম জং উনের উপস্থিতিতে পরিচালিত সামরিক কুচকাওয়াজে এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। কিম জং উনের এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমেরিকাকে তার দেশের এক নম্বর শত্রু হিসেবে অভিহিত করার কয়েকদিন পর নয়া এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হল। এছাড়া নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার 6 দিন আগে উত্তর কোরিয়া তার সামরিক শক্তির জানান দিল। উত্তর কোরিয়ার গণমাধ্যমে প্রকাশিত ছবিতে অন্তত 4টি বড় আকারের ক্ষেপণাস্ত্র দেখা যায়, যেগুলো দেশটির পতাকা হাতে সমবেত জনতার সামনে দিয়ে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, উত্তর কোরিয়ায় এর আগে এ ধরনের সমরাস্ত্র দেখা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঘটনাকে সঠিক অথচ বিপজ্জনক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে এই কোম্পানি। টুইটারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডোর্সি ধারাবাহিক কয়েকটি টুইটারে এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেছেন যে অস্বাভাবিক ও অসহনীয় পরিস্থিতির কারণে টুইটারে কাজ করতে বাধ্য হয়েছে, তা তৈরি না করলেই ভালো হতো। ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়াকে টুইটারের জন্য ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করে ডোর্সি বলেন, তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্ত আলোচনার পরিবেশ ধরে রাখতে পারেননি। গত 6 জানুয়ারি মার্কিন কংগ্রেসে ট্রাম্পের সমর্থক দাঙ্গাবাজদের হামলার পর মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করে দেয় টুইটার, ইউটিউব ও ফেসবুক। জ্যাক ডোর্সি আরও বলেন, টুইটারের অভ্যন্তরে ও বাইরে ব্যাপক হুমকি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ হাতে আসার পর তারা ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। শ্রোতাবন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের নৈশ অধিবেশনের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয় মার্কিন পদক্ষেপকে দেশটিতে ত্রাণ সহায়তার ক্ষেত্রে ভয়াবহ মানবীয় বিপর্যয় বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পরিবেশন করছি আমি নিজেই। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে ট্রাম্প সরকার আন্তর্জাতিক অঙ্গনেও ভয়াবহ অপকর্মের পাল্লা ভারী করছে। ইয়েমেনের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়া এবং এর উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হচ্ছে এমনই এক অপকর্ম। ইয়েমেন বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস, মানবী বিষয়ে জাতিসংঘের উপমহাপরিচালক মার্টিন লোকোক এবং বিশ্ব খাদ্য সংস্থার পরিচালক ডেভিড মিসলে গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন ওই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন। গ্রিফিথস বলেছেন, মার্কিন ওই পদক্ষেপের ফলে ইয়েমেনে অনাহার ছড়িয়ে পড়বে এবং সেখানে জাতিসংঘের ত্রাণ তৎপরতাও বাধাগ্রস্ত হবে। ডেভিড মিসলে বলেছেন, আনসারুল্লাহর বিরুদ্ধে মার্কিন এই সিদ্ধান্ত ইয়েমেনের হাজার হাজার নিরপরাধ জনগণকে মৃত্যুদণ্ড দেয়ারই নির্দেশ। মানবীয় বিষয়ের হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন সরকার আনসারুল্লাহকে সন্ত্রাসীর অপবাদ দেওয়ার পদক্ষেপ থেকে পিছু হটবে না বলে জানিয়েছে। ইয়েমেনের উপর বিগত ছয় বছরের আগ্রাসনে সৌদি জোটের ব্যাপক ব্যর্থতার প্রেক্ষাপটে মার্কিন সরকার জনপ্রিয় আনসারুল্লাহর উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে আসলে ইয়েমেনের মুসলিম জনগণের কাছে ত্রাণ সাহায্য পাঠানোর পথে বাধা সৃষ্টি করতে চায়। এভাবে সৌদি সরকারের অবৈধ ইচ্ছার কাছে ইয়েমেনের জনগণকে নতজানু হতে বাধ্য করার চেষ্টা চালাচ্ছে ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার। ইয়েমেনের জনগণের উপর আগ্রাসন অব্যাহত থাকার পেছনে ব্রিটেন ও মার্কিন সরকারসহ পশ্চিমা সরকারগুলোর অস্ত্র ব্যবসার নীতি প্রধান ভূমিকা রাখছে। ইয়েমেনের অবকাঠামোর বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে আগ্রাসীদের নির্বিচার হামলায়। দেশটিতে বিরাজ করছে মহামারী, দুর্ভিক্ষ, ক্ষুধা ও বেকারত্ব। ইয়েমেনের জনসংখ্যার 75% এখন মানবীয় ত্রাণ সহায়তার মুখাপেক্ষী। ইয়েমেনে প্রতি প্রায় 10 মিনিটে একজন করে শিশু মারা যাচ্ছে অপুষ্টিতে। ট্রাম্প সরকার ক্ষমতা থেকে বিদায়ের আগে জনপ্রিয় আনসারুল্লাহকে সন্ত্রাসী দলের তালিকাভুক্ত করায় আগামী মার্কিন সরকারও সৌদি বান্ধবের নীতি থেকে সহজে পিছু হটতে পারবে না বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন।
বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9465 কিলোহার্টজে। বিশ্বব্যাপী ইন্টারনেটে শুনুন এই ঠিকানায় parstoday.com/bn।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আগামী 1 ফেব্রুয়ারি থেকে করোনার টিকা কার্যক্রম শুরু হচ্ছে। কারা আগে টিকা পাবেন, কারা পাবেন না, সে সম্পর্কে সংশ্লিষ্টদের বক্তব্য সহ ঢাকা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা প্রতিষেধক টিকা প্রদানের জন্য সার্বিক পরিকল্পনা নিয়েছে সরকার। দেশের সব জেলায় সিভিল সার্জনদের নেতৃত্বে আগামী 26 জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন এবং 1 ফেব্রুয়ারি থেকে করোনা টিকাদান কার্যক্রম শুরু হবে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে টিকা প্রদান বিষয়ে প্রস্তুতিমূলক এক সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানিয়েছেন,
ভ্যাকসিনে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছে অর্থাৎ ডাক্তার, নার্স, বিশেষ করে টেকনোলজিস্ট, সাংবাদিক এবং সেনাবাহিনীর লোকেরা, পুলিশ বাহিনীর আছেন, ট্রান্সপোর্ট ওয়ার্কার যারা আছেন এবং 55 থেকে ঊর্ধ্ব যারা আছেন তাদেরকে আমরা পর্যায়ক্রমে এই ভ্যাকসিনটি দেওয়ার চিন্তা ভাবনা করছি।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলম জানিয়েছেন, 18 বছর বয়সের কম বয়সী এবং গর্ভবতী মায়েদের এই টিকা দেয়া হবে না।
18 বছরের নিচে যেহেতু পৃথিবীর অন্যান্য দেশে কোথাও এটা ট্রায়াল হয় নাই, তো কাজে ওদের ভ্যাকসিনের আওতায় আসবে না, এটা প্রায় 37% লোক আমাদের। আরেকটা হচ্ছে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রেও কোনো ট্রায়াল হয়নি, তো সেটাও প্রায় 30-40 লাখটা মানে মানুষের মতো, তো সেটাও আমাদের এটা থেকে বাদ যাবে।
তাছাড়া যারা করোনা থেকে মুক্ত হয়েছেন তাদেরকেও 4 মাসের মধ্যে এই টিকা প্রয়োজন হবে না। এ প্রসঙ্গে ঢাকার সিভিল সার্জন ডাক্তার মাইনুল আহসান গণমাধ্যমকে জানিয়েছেন,
যাদের কোভিড হয়েছে একবার তাদের 4 মাসের মধ্যে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই। এটা আমরা রেজিস্ট্রেশন সময় হয়তো বলে দিব বা আমাদের প্রচারণা চালাবো যে আমরা শুরু করার আগে রেজিস্ট্রেশন মোটামুটি পেয়ে যাবো, সেই তথ্য ভিত্তি করে আমরা কেন্দ্র চালু করবো। তো মনে হচ্ছে এক্সিস্টিং যে কেন্দ্রগুলো আছে এটা দিয়ে আমরা পারবো মনে হয়।
ওদিকে জেলা ও উপজেলা পর্যায়ে টিকা সংরক্ষণ এবং টিকা প্রদানের জন্য পর্যাপ্ত কর্মী বাহিনী প্রস্তুত করা হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ভ্যাকসিন প্রাপ্তির আন্তর্জাতিক উদ্যোগে কোভ্যাক্স থেকে আগামী জুন নাগাদ টিকা পেতে পারে বাংলাদেশ। এতে ফাইজারের টিকা থাকতে পারে অন্তত 4 লাখ ডোজ। তবে এই ভ্যাকসিনের সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত হবার পরেই তা গ্রহণ করা হবে।
সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরানে IRGC-র অ্যারোস্পেস ডিভিশনের মহড়ার প্রথম পর্ব সম্পন্ন, নৌ মহড়া স্থলের কাছে একটি বিদেশি সাবমেরিন শনাক্ত। ইরানে দেশি বিদেশি পুঁজি বিনিয়োগ বাড়ার খবর দিলেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। জ্বালানি তেলের রিজার্ভও বাড়ল, যুক্ত হল 74 কোটি ব্যারেল। COVID-19 মহামারীর কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি 30 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি, শিক্ষার্থীদের ভোগান্তি আপাতত কমছে না। চীন ও পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতের সেনাপ্রধান বলেছেন, কেউ যেন আমাদের ধৈর্যের পরীক্ষা না নেয়। শ্রোতাবন্ধুরা, অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানাটি জানিয়ে দিচ্ছি। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶